الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله رسول کریم روح رحیم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد فرمان جے ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নাতের নিয়ামত রাজি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার আপনার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, সবচাইতে বড় নিয়ামত উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন যে সবচেয়ে বড় আর নিয়ামতুল কুবরা, মানে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে ইরশাদ ফরমান, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক অনুসরণ অনুকরণ আমাদের জন্য বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমাতুল আলামিনের এই নিয়ামত বারাকাত যদি আমরা লাভ করতে চাই তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়ামতকে আমাদেরকে বুঝতে হবে। আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল এই বিষয়ে আমরা শুনবো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়ামত সম্পর্কে আমরা জানবো, কীভাবে এরপর আমরা আমল করব, আমলের মাধ্যমে কীভাবে এর বরকত আমরা লাভ করব, এ বিষয়ে দর্শক ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা শ্রবণ করব। তো দর্শক, আসুন আমরা শুরুতেই আমরা আজকের যে আমাদের যে আলোচ্য বিষয় এই বিষয় সম্পর্কে আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ রাফি আক্তারি থেকে ইনশাআল্লাহ কিছু শুনব, তারপর ইনশাআল্লাহ আপনাদের কলও নেব। ইনশাআল্লাহ আমরা আমাদের মোহাম্মদ ইব্রাহিম আত্তারি উনি আমাদেরকে কালাম শোনাবে, ইনশাআল্লাহ আমরা ইব্রাহিম ভাই থেকে তারপর কালামও শুনব। জি,
আসলে আপনি কিন্তু প্রথমে বলে নিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের কথা স্মরণ রাখবো বা কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যা হয়তো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আর তার মাঝে সর্বোত্তম যে নিয়ামত রয়েছে, সর্বোচ্চ যে নিয়ামত রয়েছে সেটি কিন্তু আমার আপনার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর এর মাঝে আরও সর্বোত্তম নিয়ামতগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকাগুলো। আমি আপনি যদি পার্ট বাই পার্ট আলোচনা করি হয়তো এই আলোচনা এই এক দেড় ঘন্টা প্রোগ্রামে শেষ করা পসিবল হবে না। তারপরও আসুন আমরা সাওয়াবের নিয়তে সুন্নতের যে কী কী নিয়ামত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। যদি ওজুর কথাই বলি, ওজুর যে কী নিয়ামত রয়েছে, এই একটা সুন্নতের উপর আমল করলে যে ইসলামের কত দৌলত আমি আপনি উপভোগ করতে পারি তা যদি এই ঘটনা শ্রবণ করি আমরা অনেকটাই বুঝতে পারবো। এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী উনি বলছেন যে আমি বেলজিয়ামের কোনো এক প্রদেশের কোনো এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ইসলাম সম্পর্কে কী দিলাম, দাওয়াত দিলাম। তখন ওই শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পড়া শিক্ষার্থী, ইসলামের কী কী সৌন্দর্য রয়েছে বা কী কী ভালো দিক রয়েছে তা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলো। তখন ওই ব্যক্তি ওনাকে বোঝানোর চেষ্টা করলেন যে একটা সুন্নতে কারিমা এরকম আছে ওযু, যার মাধ্যমে আমরা পরিপাটি হই, আমরা পবিত্রতা অর্জন করি। তো এর মধ্যেও কী আছে, এমন কিছু বৈজ্ঞানিক গুণ আছে যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। তখন ওই শিক্ষার্থী আরও বেশি আগ্রহ প্রকাশ করলো যে তার মাঝে কী এমন উপকার রয়েছে আমি একটু জানার চেষ্টা করব। তখন উনি বিভিন্ন আলেমী দীনদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন এর বৈজ্ঞানিক বিশ্লেষণ জানার জন্য। তো ওইখান থেকে উনি আশানুরূপ কী উত্তর পায় নাই। বেশ কিছুদিন পরে উনি ওনার এক বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর আছেন বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে উনি দেখতে পেলেন যে আমরা যখন উজু করি তখন আমরা গর্দান মাসায় করি, তখন এখানে এমন কিছু হাড় রয়েছে যেখানে মানে আস্তে আস্তে মানে ব্যথা বিধি সংক্রমণ হওয়ার যে উপক্রম এগুলো তৈরি হয়। যখন আমি আপনি ওইখানে উজু করার সময় মেসেজ করি মাসায় করি তখন ওইখানে পড়া পানির ফোটার কারণে ওইখানে সমস্ত রোগ বেধি সমূহ দূরীভূত হয়ে যায়। আর এই কথা ভেবে এই কথা শ্রবণ করার পর ওই ব্যক্তির যে অমুসলিম ভাই ছিলেন তার মধ্যে ইসলামের জন্য একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেল আর পরবর্তী সময়ে উনি ইসলামের দৌলত দ্বারা ধন্য হয়ে মুসলমান হয়ে গেল। তো এইভাবে এক একটি সুন্নত আমার আপনার জীবনে এত এত সুন্দর প্রভাব ফেলতেছে। হয়তো আমি আপনি
দুনিয়াতে উপকার
আখিরাতে উপকার,
আর উপকার তারাই পেয়েছে যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা গুরুত্ব দিয়েছে। দুইজন আমাদেরকে লিখেছেন চট্টগ্রামের বাসায় যে কালামটি আমাদের মাদানী চ্যানেলে চালানো হয় আপনার টিয়ানায় পৈশানে, সেই কালামটি নাত রসুল শুনতে চেয়েছেন ইনশাল্লাহ, চেষ্টা করবো আমাদের ইব্রাহিম ভাই। পাশাপাশি আরেকজন লিখেছেন সালাম দিয়েছেন আপনার মদিনার ছবি সদা যেন এই চোখে ভাসে একটি কালাম রয়েছে, ওই কালামটিও শুনতে চেয়েছেন আল্লাহ তাআলা বরকত দিক। আর এরপর আরেকজন আমাদেরকে খোদার প্রিয় হাবিব এই নাটটিও শুনতে চেয়েছেন, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই নাটটিও আমাদের একজন দর্শক শুনতে পেয়েছেন। অনেকে আমাদেরকে লিখেছেন, শুকরিয়া আদায় করি যারাই নাত রসুল শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ আজবাজাল। দর্শক আমরা সকলে মাদানী চ্যানেল থেকে ইনশা আল্লাহ আজবাজাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা বৃদ্ধি করার একটি মাধ্যম কিন্তু নাত রসুল। নাত রসুল যারা পাঠ করে, যারা নাত রসুল শ্রবণ করে, এর মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আমরা সকলে আসল নাত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরটিয়া নাই পয়সা নাই কেনি যাইতাম সোনার মদিনা কেনি যাইতাম, আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওরাল দিবলাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মুনওয়ারা, আই যদি হইতাম আকাশের তারা চাই থাকতাম মদিনা মুনওয়ারা, চোখ ফাগাই সাই থাকতাম চোখ ফাগাই সাই থাকতাম চোখ না ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা নয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আরিটিয়ানাই পয়সানাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সানাই মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সানাই মনে হার পাখির মতো মনে হার পাখির মতো উড়াল দিবলাই আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মদিনারি ছবি সদা যেন থাকে মনে মদিনারি ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনায় যাবার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনায় যাবার যাব মদিনায় কন্নার তো কাফেলানি প্রিয় নবীর গোলাম আমি শোনো হে জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো গোলাম হয়ে যাব কি করে দো যখে নবী গোলাম হয়ে আল্লাহ হে মন দয়া করো ধরাতে আল্লাহ তোমার সারা পরে যাওয়াতিসলামি তোমার সারা পরে যাগমদি নারী ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে তুমি খোদার প্রিয় হাবিবি তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত নবতের ইশারায় চদ গয় দ্বিখণ্ডিত তোমার শানি বিখ্যাত লতা বন তো তোমার শানি বিখ্যাত লতা বন তো গো তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপি অপরাধে আমি তোমার সাগে আতার পাপি অপরাধে আমি তোমার সাগে আতার কবর হাসর পুলসি রাতে করিও তাকে পার কবর হাসর পুলসি রাতে করিও তাকে পার ছেড়ে দিও নামকে আমি দিশে হারা ছেড়ে দিও নামকে আমি দিশে হারা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি কোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি কোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন কিছু সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখিত নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার শ্রবণ করার তৌফিক দান করুক। কেননা যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার আলোচনা শুনতে পছন্দ করেন। আর আমাদের সবচেয়ে পছন্দের ভালোবাসার ব্যক্তি হচ্ছে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়ামতরাজি। আমরা আমাদের নূর হোসেন ভাই থেকে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা কিছু কল নেব, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে।
আচ্ছা, মাশাআল্লাহ, জি নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, হবিগঞ্জ থেকে বলছি। অনেক ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবসময় দেখে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন
ইনশাআল্লাহ। আজ্জাবাজান, জি নেক্সট কল।
আমার বাড়ি রাজশাহী, আমি একটা গজল শুনতে চাই আমার মনের এই বাসনা শুধু দেখবো মদিনা।
প্রতিটি মানুষের এটাই বাসনা হওয়া উচিত, মদিনা দেখার, মদিনায় তাইবা হাজরি দেওয়ার। শুকরিয়া যারা আমাদেরকে কল করেছে। দিন অনুষ্ঠান ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা আমাদের প্রত্যেকের জীবনে এক একজন আমরা চেষ্টা করি একজন আদর্শবান মানুষকে ফলো করে আমাদের জীবন পরিচালনা করার জন্য। যেহেতু সুন্নতের আলোচনা, সুন্নত নিঃসন্দেহে আমাদের জন্য নিয়ামত, উম্মতের জন্য নবীর সুন্নত এটা নিয়ামত না বলে অবকাশ নেই। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে তিনি আমাদেরকে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং পাশাপাশি আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনীর মাধ্যমে আমাদেরকে আমাদের পুরো লাইফ স্টাইল কেমন হবে সেই দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। মূলত সুন্নতের বিষয় যদি বলা হয়, সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন, আদর্শ, রীতিনীতি। আর ইসলামের যে দ্বিতীয় উৎস বলা হয় সুন্নতকে বলা হয়। যদি একজন মুসলমান কোরআনকে মানে তাহলে তার সাথে সাথে তাকে সুন্নাহকে মানতে হবে। কেননা কোরআনের ব্যাখ্যাই রয়েছে সুন্নতের মধ্যে।
জি,
তো যদি কেউ বলে না আমি শুধু আহলে কোরআন, শুধু কোরআনকে মানব, তো সুন্নতে মানব না,
কোরআন সুন্নাহ,
জি জি, এক 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 পুরো একে অপরের পরিপূরক,
জি জি,
যে কোনোটাকে কোনোটা বাদ দিয়ে চিন্তাও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো গোটা উম্মতের জন্য শিক্ষক স্বরূপ হিসেবে পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, তার চাল চলন কীরূপ হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে সেটা দেখিয়ে করে এটা উম্মতকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্তি আমরা সকলেই চাই, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক এবং আমরা জান্নাতের প্রত্যাশাও করি আল্লাহ তাআলার দরবার থেকে। কোরআনুল কারীমের মধ্যে এরকম আয়াতে মুবারকা রয়েছে যে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্তি।
সুবহানাল্লাহ।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা এত স্টাডি করছি, এত আমরা লাইফের মধ্যে পরিশ্রম করছি, তো কিন্তু আমরা মূল যে স্তম্ভ আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার, সেটা হচ্ছে আমার নবীর সুন্নতে মুবারকা। একটা মানুষের জীবনের প্রত্যহ যে জীবন রয়েছে, প্রত্যেকটা দিন তার সকাল দিয়ে তার জীবনটা শুরু হয়, প্রত্যেকটা দিন তার সকাল দিয়ে তার জীবনটা শুরু হয়। আপনি যদি দেখেন সকাল থেকে যখন সে ঘুম থেকে উঠে,
জি,
তো ওই শুরুটাও হয় সুন্নতে মুবারকা দিয়ে।
সুবহানাল্লাহ।
যে ঘুম থেকে উঠে আমার নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এবং দোয়া পাঠ করো।
জি।
এরপরে যদি আপনি দেখেন ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কী কী করণীয় আছে, যেগুলো আমরা করছি প্রত্যহ, যেগুলো আমাদের একেবারে একজন মানুষের স্বভাবত কাজকর্ম, এগুলো না করলে আমরা টিকতে পারবো না, আমাদের লাইফ চলবে না। আপনি ঘুম থেকে উঠে আপনার কাজ হচ্ছে হাজতে চলে যাওয়া।
জি।
হাজতে যাওয়ার জন্য সেখানেও আমার নবীর সুন্নতকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন শিক্ষার মাধ্যমে। এরপর আপনি দেখেন আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই সচেষ্ট রয়েছি, যে নিয়ামত রাজি, আমরা বলছি সুন্নত আমাদের জন্য নিয়ামত রাজি। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় যদি আসে, সর্বপ্রথমে কিন্তু আমরা নিজেদের ব্যাপারে এবং আমাদের সন্তানদের ব্যাপারে যে আমরা সচেষ্ট হই যে আমাদের মুখ দাঁত পরিষ্কার রাখতে হবে। এটার জন্য আমরা কত রকম প্রসাধনী ব্যবহার করি দোকান থেকে এনে। হ্যাঁ, তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা মিসওয়াকের ব্যবহার করো।
সুবহানাল্লাহ।
আজকে বিজ্ঞান যখন দেখলো যে, কারণ তারা তো যারা সায়েন্স নিয়ে থাকেন, বিজ্ঞানীর যারা স্টাডি করেন, তারা সবসময় একটা পার্ট, একটা অংশ রাখেন, কিতাব রাখেন, সেটা হচ্ছে নবীর সুন্নাহ। তারা দেখেন, কেননা 1450 বছর আগে আল্লাহ রাসুল এমন কোনো জিনিস বাদ রাখে নাই বলার, আল্লাহ রাসুল প্রত্যেকটা জিনিস বলে গিয়েছেন। একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কী কী প্রয়োজন রয়েছে, তো যখন দেখলেন যে সায়েন্স, মেডিকেল সায়েন্স, যে যদি আমরা প্রসাধনী ব্যবহার করি সবচাইতে উত্তম প্রসাধনী কী হবে, তো তারা নিজেরাও দেখলো যে মেসওয়াক ছাড়া এর বিপরীত কিছু নাই।
রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করেছেন ওটাই তারা
সর্বোত্তম বলে তারা স্বীকৃতি দিয়েছে। এখন মেসওয়াকের নাম দিয়ে তারা অনেক প্রসাধনীও বের করছেন। আসলে এই যে মেসওয়াকের যদি বিষয় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন তখনই আল্লাহ রাসুল মেসওয়াক দিয়ে সর্বপ্রথম নিজেকে আগে ব্যবহার করে সেটার আমল করে নিতেন, এবং প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে আল্লাহ রাসুল মেসওয়াক ব্যবহার করতেন, রাতে শয়নের পূর্বে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন।
সুবহানাল্লাহ।
তো এখন আমরা যদি দেখি আমাদের অবস্থা কি, মেসওয়াকের কি আমরা ব্যবহার করছি, মেসওয়াকের আমলের প্রতি আমরা কত সচেষ্ট রয়েছি, যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এইভাবে ইরশাদ করেছেন হাদিসে মুবারকায় পাওয়া যায়, যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম। তো এখানে কত বড় গুরুত্বপূর্ণ কথা, যে মেসওয়াকটা মানে চারটিখানি কথা না, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আমরা আরেকটা শিক্ষাও পাই, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইখতিয়ার, ওই ক্ষমতা দিয়েছেন ফরজ করার। আল্লাহ রাসুল নিজে স্বয়ং বলছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো, আল্লাহ রাসুল 1450 বছর আগে জানতেন যে উম্মত কিছুটা অলস প্রকৃতির হবে, উম্মত কিছুটা উদাসীন প্রকৃতির হবে, তো এই জন্য আল্লাহ রাসুল আমাদেরকে সহজ করে দিয়ে গিয়েছেন। কেননা যদি আমরা দেখি মেসওয়াকের যে বিষয়টা, এটা আল্লাহ তাআলার কুদরতের এমন এক সৃষ্টি যে এই প্রসাদনের মধ্যে আল্লাহ তাআলা কুদরতের এমন এমন নেয়ামত রেখেছেন যেটা আমার আপনার যে আল্লাহ তাআলার সৃষ্টি দাঁত রয়েছে, মাড়ি রয়েছে, এটার জন্য অনেক উপকারী। আজকে আমাদের যে ডেন্টাল রয়েছে, ডেন্টাল হসপিটাল, এখানে অসংখ্য রোগীর আসা যাওয়া হচ্ছে, কেন, এই দাঁতের সমস্যা নিয়ে,
দাঁতের সমস্যা নিয়ে,
তো আমরা সচেষ্ট নয় যার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। যদি আমরা চাই এই বিষয়টাকে গুরুত্ব দিতে তাহলে আমরা মেসওয়াকের ব্যবহার করে
আসলে যখন কোনো একজন ব্যক্তি প্রথমত অ্যাট ফার্স্ট তার মধ্যে এই মেসওয়াক সম্পর্কে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা নিয়ামত আমাদেরকে উপহার দিলেন,
বেশক
সাড়ে 1400 বছর পূর্বে এমন এক উপহার আমাদেরকে দিলেন, এই উপহারটা যদি কোনো ব্যক্তি গ্রহণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে এর যে মানুষের শারীরিক যে উপকারগুলো, আমরা তো স্বাভাবিকভাবে হয়তো আমরা ভাবতে থাকি যে আমি তো মেসওয়াক করলাম দাঁতের জন্য, তাহলে আমার পেটে উপকার কীভাবে হবে? মানে আপনার মেসওয়াক এটা এমন একটি নিয়ামত, শুধু দাঁত নয়, কিতাবের মধ্যে রেখা হয়েছে যে মানুষের পাকস্থলে যেমন
বদহজমির
জন্য, যেমন যাদের শরীরের মধ্যে সবসময় একটা কি গ্যাস একটা ভাব সৃষ্টি থাকে, তারপরে তার খাবারের যেটা আপনার কোষ্ঠকাঠিন্য যেটাকে বলা হয়, এই সকল যে পেরেশানিগুলো দূর করার জন্য আজকে দেখা যাচ্ছে যে আপনার যারা মেসওয়াককে নিয়ে যারা গবেষণা করেছেন তারাও মানতে বাধ্য, কিন্তু এর পূর্বেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শারীরিক যে উপকারগুলো সেগুলো কিন্তু উল্লেখ করেছেন। কিন্তু আমাদেরকে আজকে যদি আমরা দেখি যে যেটার মাধ্যমে আমাদের শরীরের উপকার, আমাদের শারীরিক উপকার, যার মাধ্যমে সওয়াব পাওয়ার মাধ্যম, যে জিনিসটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত লাভ করার একটা মাধ্যম, দুনিয়াবি উপকার এবং আমাদের দৈনিক উপকার, উভয় উপকার যে বস্তুর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, হয়তোবা যদি আপনার বললে ভুল হবে না, হাজারো মানুষের মধ্যে দুই একজনের কাছে হয়তো পাওয়া যেতে পারে, তাও অনেক সময় তাও মুশকিল, হয়তো এর চাইতে বেশি গণনা করতে হবে, কিন্তু বাস্তব আর যেই জিনিসটার মাধ্যমে কিন্তু দাঁতের উল্টা ক্ষতি হয়, যেটা আমরা ব্রাশ যেটা আমরা ব্যবহার করে থাকি এর মাধ্যমে দেখা যাচ্ছে যে গ্যাপ সৃষ্টি হয়, ওই গ্যাপের মধ্যে খাবার চলে যায়, খাবার চলে যাওয়ার পরে সেটা সেখানে থাকার পরে দাঁতের মধ্যে এক প্রকার ময়লা থাকার পরে সেখানে একটা ক্ষতির কারণ হয়ে চলে আসে। তো আমাদেরকে সকল বিষয় যদি আমরা শুধু মেসওয়াকের যে বিষয়টাকে যদি আমরা দেখি, এর মাধ্যমে আমাদের শারীরিক অনেক উপকার রয়েছে, আমাদের সবচাইতে বড় উপকার হচ্ছে যে এই মেসওয়াক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, আমি ওই পছন্দনীয় বস্তুটাকে আমি পছন্দ করব, এটা হচ্ছে আমার প্রথম, আমার ফার্স্ট, আমার করণীয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা যাতে করে সুন্নতে রসুলের দিকে আমরা আসতে পারি, এই সুন্নত থেকে আমরা বারাকাত আমরা লাভ করতে পারি।
কিছুটা অকৃতজ্ঞ আল্লাহ তাআলার নিয়ামতরা যে পাওয়ার পরে না, আমরা এর কৃতজ্ঞতা বা একে যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করি না। যদি আজকে আমরা করতাম তাহলেই তো আমরা এত এত সমস্যায় পড়তাম না। আজকে আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজে অবসাদ বা ডিপ্রেশন চরমভাবে কিন্তু বসে আছে, তো মস্তিষ্ক আজকাল অকেজো হয়ে যাচ্ছে অনেকের, পাগলখানার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানসিক ব্যাধির বিশেষজ্ঞদের নিকট রোগীর ভিড় সবসময় লেগে থাকছে। তো পশ্চিমা জার্মানির ডিপ্লোমা হোল্ডার একজন পাকিস্তানি ফিজিওথেরাপি বলছেন কিছুটা এরকম, পশ্চিম জার্মানিতে একটি সেমিনার হয়েছিল যার আলোচ্য বিষয় ছিল অবসাদ বা ডিপ্রেশন রোগের চিকিৎসা ঔষধাদি ছাড়া কিভাবে করা যায়, কারণ এই ডাক্তার ঔষধ এই প্রেসক্রিপশান ইত্যাদি ইত্যাদি ঝামেলা থেকে ওনারা বাঁচতে চায়, আর যার কারণে সেমিনার পর্যন্ত করতে যাচ্ছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে কি এর ঔষধ আমাদেরকে দিয়ে দিয়েছিল, হয়তো আমি আপনি অ্যাকসেপ্ট করছি না প্রপারলি। তো একজন ডাক্তার তার এই প্রবন্ধে একটি বিস্ময়কর তথ্য খুলে দিয়েছেন, যে এরকম আমি ডিপ্রেশন রোগী আক্রান্ত কতিপয় রোগীকে দৈনিক 5 বার মুখ ধৌত করার জন্য নির্দেশ দিলাম।
আচ্ছা,
একটা জরিপের ব্যবস্থা করলাম, যে একটা অংশকে আমি আদেশ করলাম যে আপনারা দৈনিক 5 বার অন্তত কি করবেন, মুখ ধৌত করবেন। তো যখন তারা কিছু দিন এর একটা অনুসরণ করলো তখন তাদের মধ্যে ভালো ফিডব্যাক পেলাম, তারপরে আরও একটা দল এভাবে এভাবে করে করে প্রায় অনেকগুলা দলের উপরে কি করা হলো, একটা সার্ভে করা হলো, জরিপ করা হলো, তার একটা ভালো গুণ ওনারা সামনে নিয়ে আসলো। তখনই তো যারা মুসলমান রয়েছেন, মুসলমানদের মধ্যে যারা স্টাডি করে রিসার্চ করে সায়েন্স নিয়ে, তারা এটাকে খুলে তুলে ধরলো এরকম, যে আসলে আমরা যখন ওযু করি যখন আমি আপনি পবিত্রতা হাসিলের উদ্দেশ্যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের উদ্দেশ্যে এর পূর্বে যখন আমরা উযু করি তখন অটোমেটিক্যালি আমাদের এই মুখমণ্ডল ধৌত হয়ে যায়, আর যার কারণে আজকে মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে এই অবসাদ বা ডিপ্রেশনের যে রোগী অনেকাংশে কম পাওয়া যায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমি আপনি মুসলিম হয়েও প্রপারলি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি না, বা আজ নামাজ আদায়ের পূর্বের যে উযু রয়েছে তা আমরা আদায় করছি না, যার কারণে ওই অমুসলিমদের উপর ঘটে যাওয়া যে রোগগুলো আছে এগুলো আজকে আমার আপনার উপর প্রতিহত হচ্ছে, এগুলো আমি আপনি ফেস করছি। এর কারণ একটাই, আমি আপনি সুন্নত থেকে দূরে রয়েছি।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা দূরে না থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের জীবনের জন্য বড় নিয়ামত হিসাবে আমরা সেটিকে যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ যে কাজটি আমরা যে কাজ আমরা করতে চাই প্রতিটি কাজে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর পদ্ধতি আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। যেমন শয়তান থেকে মানুষ বাঁচতে চায় যে এই কাজে শয়তানের দোকা থেকে আমি বাঁচব, আমি এই কাজ করব, এই কাজ থেকে যখন আমি কাজটি করব যাতে শয়তান আমাকে প্রতারিত আমাকে করতে না পারে। তো সেখানে কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নতে কারিমা রয়েছে, যেমন খাবারের পূর্বে যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার খাবারে আমি শয়তানকে তাড়িয়ে দেব, যে শয়তান আমার সাথে অংশীদার হতে পারবে না, খেতে পারবে না, তাহলে তাকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে।
আসলে দেখুন না কত সুন্দর হাদিসে কারিমা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। আজকাল আমি আপনি সবাই চাই আমি আপনি সফলতম ব্যক্তি হতে, আমি আপনি একটা রাইট পাথ অবলম্বন করতে, আর যার মাধ্যমে আমি আপনি ওই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি আপনি ওই সুন্নতের উপর আমল করছি না, যে সুন্নতগুলো আস্তে 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 আমাকে আপনাকে ওই সফলতম ব্যক্তিতে পরিণত করবে।
যেমন এখানে একটা বিষয় আমি আপনার সাথে ইনশাআল্লাহ আবার আসবো, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কোনো একটা সুন্নতের বিষয় যখন আলোচনা হয় অনেক সময় অনেকে অবাক হয়ে যায় যে যেমন তেল ব্যবহার করার যে সুন্নত,
জি
নখ কাটার যে সুন্নত, গড় থেকে বের হওয়ার সুন্নত, ঘরে প্রবেশ করার সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার সুন্নত, যদি শুধু দর্শক যদি আমরা এই বিষয়টাকে যদি আলোচনার দিকে যদি আমরা নিয়ে আসি, শুধু হাঁটা চলাফেরা যে সুন্নত যে তরিকাটা, যে আমরা যখন রাস্তা দিয়ে যখন আমরা বের হয়ে যখন আমরা হাঁটতে থাকি এর মধ্যে যে আমাদের উপকার, যে শুধু আখরাতের যে উপকার তা না, যে দুনিয়াবী যে আমাদের উপকারগুলো হাঁটার ক্ষেত্রে, সে পোশাক পরিধান করা, এটা তেল ব্যবহার করা, পাশাপাশি আমরা যদি দেখি আপনার সুন্নতে করিমার মধ্যে যে মাথার মধ্যে যে চুল, আমরা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে একটা সুন্নত বাবরি সুর, আপনার তিন তরিকার মধ্যে চুল রাখা, একটা হচ্ছে অর্ধকান কানের লতি, এরপর হচ্ছে এর থেকে নিচ অর্থাৎ আমাদের ঘাড়ের উপর পর্যন্ত থাকবে। যদি এই সুন্নতে করিমাকে নিয়ে কিন্তু যারা বর্তমান সায়েন্স যে মানুষের আমাদের মস্তিষ্কের জন্য আমাদের মাথার জন্য যে উপকারে যে দিকগুলো বয়ান করেছেন, আচ্ছা ইমামা পাগড়ির ব্যাপারে আপনার যে রিসার্চ করা হয়েছে, যে গবেষণা করা হয়েছে একজন মানব জাতির জন্য মানুষের জন্য যারা মাথায় ইমামা শরীফ পড়ে, এখন এই বিষয়গুলো কিন্তু যদিও ইসলামিক যে কিতাবগুলো পূর্বের ইমামগণ বলেন ওলামাগণ বলেন তারা তাদের কিতাবের মধ্যে পূর্বে লিখেছেন, কিন্তু দীর্ঘ অনেক বছর থেকে এই বিষয়গুলো ইমামা শরীফ বলেন, দাড়ি বলেন, বাবরি চুল বলেন, সুন্নত তরিকায় খাবার বলেন, সুন্নত তরিকায় তেল লাগানো বলেন, ঘুমানো বলেন, রাস্তা দিয়ে হাঁটা বলেন, এই বিষয়গুলার আমাদের শারীরিক যে উপকারগুলো আলহামদুলিল্লাহ বর্তমানে যারা গবেষণা করেন তারা কিন্তু তাদের মনের মধ্যে এগুলাকে কী করেছেন উল্লেখ করেছেন। কিন্তু আমরা জানার পরও বড় আফসোসের বিষয় হচ্ছে যে যদিও আমরা পূর্বে এই বিষয়গুলো আমরা জানতাম না যে আমাদের শারীরিক অনেক উপকার, এখন জানার পরও কিন্তু আমরা এটা থেকে কি
দূরে থাকি। আপনার আমাদের একটা প্রান্তিকতার শিকার আছে আমাদের সমাজের মধ্যে, আমরা কিছু মানুষ ব্যক্তিগত যে সুন্নতগুলো রয়েছে ব্যক্তি জীবনে সেগুলোকে পালন করি, আবার সামাজিক এবং রাষ্ট্রীয় সুন্নতগুলো সেগুলোকে বর্জন করি, সেগুলোকে গুরুত্ব দেই না। আবার ব্যক্তি জীবনে আমরা যেগুলো পালন করি সেখানে আবার দেখা যায় আমরা বাছাই করে করে পালন করি। এমন দেখবেন আপনি সুন্নতে মোবারকা রয়েছে আচার আচরণ, লেনদেনে, কথাবার্তায়, পোশাক আশাকে, এখন সবই তো সুন্নত রয়েছে ব্যক্তি জীবনে। এখন দেখা যায় এরকম একজন মানুষ সে তার ব্যক্তি জীবনে পোশাক আশাকে তো সুন্নত বানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ, তার কথাবার্তায় সুন্নত খুঁজে পাওয়া যায় না। এখন সে বলছে যে খাবারের পরে খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত, কিন্তু সে যখন খাবার বন্টন করছে অথবা খাবার নিজে খাচ্ছে ওই খাবারটার মধ্যে সে সুন্নত আদায় করছে না। তো এই যে প্রান্তিকতার শিকার হচ্ছে, কেন সুন্নতের যে বিষয়টি এই বিষয়টাকে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। আফসোসের বিষয় হচ্ছে আপনি পাগড়ির যে পরিধানের যে বিশালতা বলছিলেন ফজিলতের বিষয়ে, আমি একজন দুনিয়াবি শিক্ষা শিক্ষিত এক লেকচারার আমি এনার স্বরাপন্ন হয়েছিলাম, তো তিনি বলছিলেন যে এগুলো হচ্ছে আরব দেশের সংস্কৃতি, পাগড়ি পরাটা আরব দেশের সংস্কৃতি। এখন যে যেমন চিন্তা করেছে, যে যতটুকু সে জানতে পেরেছে তার মুখের ভাষণই হচ্ছে সে ততটুকুই। এখন আমি যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, পাগড়ি আরব দেশে কেন পরে, সেখানে তাপমাত্রা অনেক বেশি, তাপমাত্রার প্রখরতা বেশি, সেটার জন্য বাঁচার জন্য, হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য তারা পাগড়ি পরিধান করছে। এখন যারা আশেকে রাসুল, যারা আমার নবীকে মহাব্বত করে, তারা সর্বপ্রথম দেখে আমার নবী কোন আমলটা করেছে, সেটার উপর তারা আমল করে, এরপরে পরিপূর্ণতা নবীজির জিন্দগি থেকে, সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে খুঁজে পাওয়া যায়। এটা শুধু ব্যক্তি আমল নয়, এটা থেকে অনেক ফজিলত রয়েছে। একজন পাগড়ি পরিধানকৃত একজন ব্যক্তি সে যখন সমাজের মধ্যে থাকে সে একজন বাদশার ন্যায় থাকে।
আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা পাগড়ি বাঁধো তোমাদের সম্মান
বেড়ে যাবে,
বেড়ে যাবে।
হাকিকতে যদি আপনি দেখেন আজকে আমাদের আলেম ওলামা সমাজ, আমাদের যারা আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন রয়েছে, এরা যখন পাগড়ি পরিহিত থাকে সমাজের মধ্যে তাদের কি সম্মান বাড়ে না কমে? আমরা নিজেরা এটা প্রমাণ।
এখানে নূর হোসেন ভাই, যেমন ইসলাম তো এমন ধর্ম যেই মুসলমান সবসময় সম্মানের মধ্যেই থাকবে,
ইজ্জতের মধ্যে, এবং চায়ও একজন মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আমি সম্মান পাই,
সম্মান
আমার এটা অর্জন করা দরকার,
সম্মান লাভ করার জন্য।
কিন্তু যেখানে সম্মান আছে সেখানে মানুষ যেতে চায় না,
আমি
যেটা করলে সম্মান পাবো।
সাদা পোশাক পরিধান করা এটা নবীজির সুন্নত, আল্লাহ রাসূল সরাসরি উম্মতকে হুকুম দিয়েছেন যে তোমরা সাদা পোশাক পরিধান করো। আমি প্র্যাকটিক্যাল নিজের বাস্তব জীবনে বলছি, ইমরান ভাই একবার ওই আমি আমার কাজকর্মের জন্য কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যাই, তো সেদিন আমার পোশাক ছিল পরিপূর্ণ সাদা, একেবারে পরিপূর্ণ সাদা। তো যেখানে সিকিউরিটি ছিল, তো সিকিউরিটি এর দায়িত্ব হচ্ছে জবাবদিহি করে এরপর সেখানে পরিদর্শনের জন্য তাকে নিয়ে যাওয়া। তো সে এক নজরে আমাকে দেখলো এবং দাঁড়িয়ে গেলো, এটা আমার নবীর সুন্নতের যথার্থ গুরুত্ব বলছি আমি। তো সে আমার পোশাককে আগে ফলো করলো। দেখবেন মানুষ কিন্তু আগে তার পোশাককে দেখে, পোশাক দিয়ে তার বিবেচনা করে, তার পায়ের জুতাকে দিয়ে বিবেচনা করে যে সেই মানুষটা কতটুকু, তার ম্যানার্স কতটুকু রয়েছে এখানে। তো যখন আমাকে সে দেখলো সাদা পোশাকে পরিহিত, সে দাঁড়িয়ে গেল এবং আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, আমাকে ভিতরে যেতে সে অনুমতি দিয়ে দিল। ঠিক একদিন পর আমি সেই প্রতিষ্ঠানেই গেলাম, আমার পোশাক সেদিন সাদা ছিল না, অন্য একটা পাঞ্জাবি পরিহিতে ছিলাম। তো ওই দারোয়ানি সিকিউরিটি বসা ছিল, সেদিন তার বিপরীত পরিক্রিয়া আমি দেখতে পেলাম। সে দাঁড়িয়ে গেল কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন, আপনি কেন এসেছেন? তো আমি সেদিন হিসাব মিলাতে লাগলাম যে সেদিন আমার জবাব দিতে এই জন্য ছিল না যে আমি নবীর পোশাকের মধ্যে পরিহিত ছিলাম, সুন্নতের উপর আমলদার ছিলাম, যে আমার সম্মানটা সেদিন বেড়ে গিয়েছিল। আজকে যখন আমি দুনিয়াবি রং চাকচিকতার মধ্যে নিলাম, আজকে আমার সম্মানটা বাড়েনি। হাকিকতে এইটা, যদি আমরা চাই আমাদের সম্মানকে বৃদ্ধি করতে, তাহলে আমরা আমাদের জীবনের মধ্যে, ব্যক্তি জীবনে বিশেষ করে, আমরা সুন্নতের উপর আমলদার হয়ে যাই, যেটার যথার্থ আমি নিজ চোখে আমি দেখতে পাবো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেখেন, আমরা তো চাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুক, আল্লাহ তাআলার ভালোবাসার আকাঙ্ক্ষা কে না চায়? প্রত্যেকটা বান্দাই চায়, মালিক বান্দাকে ভালোবাসুক, বান্দা তো মাওলাকে ভালোবাসবেই, কেননা বান্দা তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কেননা আল্লাহ তাআলা ছাড়া বান্দার কোনো উপায়ই নেই। তো খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা আলে ইমরানের মধ্যে যে হে মাহবুব আপনি বলে দিন। আলা হজরত ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রেজা খান তার অনুবাদের লিখনী তো আরও ভালোবাসায় ভরপুর, পরিপূর্ণ। তো তিনি কত সুন্দর করে লিখছেন, অনুবাদ করছেন, হে মাহবুব আপনি বলে দিন। আল্লাহ তাআলা তো স্বয়ং নিজেও বলতে পারতো, হ্যাঁ আল্লাহ তাআলা তার মাহবুব কি দিয়ে বলে বলাচ্ছেন, যাতে তার এটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে আমার বান্দা তার হাবিবকে কতটুকু অনুসরণ অনুকরণ করে, কতটুকু মান্য করে, কতটুকু বাধ্যগত হয়। তো আল্লাহ তাআলা বলছেন, এই মাহবুব আপনি বলে দিন, যারা আমার ভালোবাসা চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যাতে আপনার অনুগত হয়ে যায়।
যারা আপনাকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে। তো আল্লাহ তাআলা এটার পরিণাম কি করবেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই যে বিষয়টা এখানে পরিপূর্ণ স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন যাতে করে আমরা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, আল্লাহ রাসূলের হুকুমকে পালন করি, এটা আল্লাহ তাআলার ভালোবাসার প্রতিফলন। এখন আমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ তাআলা এখানে আমাকে স্পষ্ট করে দিয়েছে আমার মাহবুবকে তোমরা চাও, আমার মাহবুবকে তোমরা ভালোবাসো, তাহলে আমাকেই ভালোবাসা হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ রাসূলকে বলি তো আমরা মৌখিকভাবে যে আমরা নবীকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটি হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বাস্তবিক জীবনে যদি দেখি আমরা প্র্যাকটিক্যালি আমাদের কাছে সেই নমুনা নাই।
প্রতিটা মানুষ কিন্তু রহমত চায়, নিয়ামত চায়, কিন্তু যখন বাস্তবিক যখন সে আমলের দিকে আসে, সে যদি তার নিজের বিবেককে যদি একবার প্রশ্ন করে যে আমি যে কাজটা আমি করতে যাচ্ছি এই কাজটা আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিবের কাছে পছন্দনীয় কিনা, তো এটাই বলবো দর্শক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ মুক্তি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। কিছু কল আমরা নেব, আমাদেরকে কল শুনিয়ে দিই।
মোহাম্মদ আরিফ বিবারিয়া করবা থেকে মাদের নিচ্ছেন দেখা সৌভাগ্য অর্জন। মাশাআল্লাহ হুজুর, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুব সুন্দর একটি বিষয়, এর মাধ্যমে আমরা অনেক ইনমিদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করছি আলহামদুলিল্লাহ। মাদের নিচ্ছেন যারা পরিচালনা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমরা যাতে সর্বদা মাদানী চ্যানেল দেখে ইনমিদিন অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ নিতল, এলা বগুড়া। আমি একটি খবর শুনতে চাই, প্রিয় নবীর কফি নামে মদিনা আমার বাগান।
ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
বিপ্লব, তাদের অনুষ্ঠানটা আসলে খুব ভালো এবং আমি সবসময় মাদানী চ্যানেলটি বিশেষ করে আমার ছবি মেয়েটা যখন মাদানী চ্যানেল দেখেই পাঠক নামাজ এবং তাজেদের নামাজ সবকিছু সম্পূর্ণ করে।
আল্লাহ তাআলা যারা মাদিনী ছিলেন আমরা দেখার সৌভাগ্য হয়, মাদিনী ছিলেন থেকে বারাকাত আলহামদুলিল্লাহ আমরা নিচ্ছি, ইলমিদিন শিখার সৌভাগ্য হচ্ছে, ইবাদত বন্দেগি শিখার সৌভাগ্য হচ্ছে। পাশাপাশি দর্শক আমরা মানুষকে দাওয়াত দেব যাতে মানুষ মাদিনী চ্যানেলের প্রতি দাবিত হয়, মাদিনী চ্যানেলের দিকে এসে এলমেদিন শিখতে পারে, আমরা নিজেও দেখব এবং অপরবাইকেও মাদিনী চ্যানেল দেখার জন্য ইনশাআল্লাহ আমরা তাগিদ দেব, আমরা উৎসাহিত করব। আসুন দর্শক, অনেকে আপনার কলের মাধ্যমে কালাম শুনতে চেয়েছেন, আমরা আমাদের ইব্রাহিম ভাই থেকে ইনশাআল্লাহ মুক্তাসার সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ কালাম শ্রবণ করব।
জীবনী হবে কি তোমার দিদারিয়ার রাসূলুল্লাহ, জীবনী হবে কি তোমার দিদারিয়ার রাসূলুল্লাহ, ইয়া শাইরোইছি আমি গুনাহগারিয়া হাবিবাল্লাহ, জীবনী হবে কি তোমার দিদারিয়ার গুনাগরিয়ার সুল্লাহ, যদিও আমি গুনাগর তবু মত আমি তোমার, ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ। হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনী হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ ইয়া শাই রয়েছি আমি গুনাগারি ইয়া রাসূল আল্লাহ আমার মনে রে বাসনা আল্লাহ আমার মনে এই বাসনা দেখিব শুধু মদিনা আমার মনে এই বাসনা তিনি যদি চান দিবেন মন মায়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন মায়ার নজর মোর পানে চোখে দাঁড়ায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমার মনে এই বাসনা আল্লাহ আমার মনে এই বাসনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজ নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজ নিচে ঘুরব কত দাঁড়ি দাঁড়ি আল্লাহ ঘুরব কত ধারে ধারে শাহী সে দরবার ছেড়ে আমার মনে এই বাসনা আল্লাহ আমার মনে এই বাসনা দেখব শুধু মদিনা আল্লাহ আমার মনে এই বাসনা শরীব দোয়ে হুরগিল মা শরীব দোয়ে হুরগিল মা জন্নতে কি সাজায় আজি খুশি মনে জন্নতে কি সাজায় আজি খুশি মনে একে আল্লাহ সে মুখ ঋতু বর্ষি আজম একে আল্লাহ সে মুখ ঋতু বর্ষি আজম খোদার হাবিবেরা গো মনে খোদার হাবিবেরা গো মনে দেখো আজ আকাশ কত জলে গগনে তারো কারাজে জলে গগনে মহবুবে খোদার আজ গো মনে মহবুবে খোদার আজ গো মনে খোদার হাবিবে শুভ আগমনে খোদার হাবিবে আগমনে শরীব দোয়ে হুরগিল মা জন্নতে কে সাজায় আজি খুশি মনে জন্নতে কে সাজায় আজি খুশি মনে জিবরীল আমিন সাজিয়ে পুরা জন্নতে কে আসে জমিনে জন্নতে কে আসে আসে জমিনে ফেরেস্তার দল আসে সারি সারি ফেরেস্তার দল আসে সারি সারি খোদার হাবিবের আগমনে নবীর মেরাজের লগনে সারি বদ্ধ হয়ে জন্নাতে কে সাজায় আজি খুশি মনে জন্নাতে কে সাজায় আজি খুশি মনে একে উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে খোদার হাবিবের আগমনে
দর্শক, আমাদের সময় খুব কম, আমাদের রাফি ভাই থেকে নুরুশন ভাই থেকে সর্বশেষ আমরা কিছু ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। জি
দেখুন, 1400 বছর পূর্বে কত সুন্দর ছিল এই পৃথিবী, না কোনো দাঙ্গা হাঙ্গামা ছিল, না কোনো ঝামেলা ছিল, ভাইয়ের ভাইয়ের কোনো ঝগড়া ছিল না, বোনের ভাইয়ের সাথে কোনো ঝগড়া ছিল না, প্রতিবেশীর সাথে কোনো ঝগড়া ছিল না। আজকাল আমি আপনি আমার আপনার ঘর সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কত কলহ দেখছি। তো এর কারণ কিন্তু আহামরি নয়, অনেকগুলো নয়, একটাই, যা কিনা আমি আপনি ওই সুন্নতে কারিমা থেকে দূরে চলে আসার কারণে এত কিছু হচ্ছে। যেমন আল্লাহ রাসূল রাসূলের মাকবুল হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটা কাজে কি ওনার যে হিকমত রয়েছে তা আমাদেরকে অবলম্বন করার জন্য আদেশ দিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাজেদের রিসালাত শাহিনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একত্রে মিলে খাও।
জি
একা খেও না, কেননা বরকত জামাতের সাথে অর্থাৎ একাত্মবদ্ধতার সাথেই হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখুন, আমি আপনি যখন পরিবারের 5-10 ফ্যামিলি মেম্বার্স পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, দিন শেষে কিন্তু আমি আপনি ওই বাড়িতে আসি, তো আসার পর যখন আমি আপনি একসাথে 5 মুখ বসে খাবার খাবো, 5 ভাই একসাথে বসবো, বসে যখন আমি আপনি খাবার দাবার খাবো, 2-1 কথাবার্তা বলার চেষ্টা করব, তখন যদিও সারা দিনের মধ্যে তার সাথে কোনো যোগাযোগ না থাকে বা কোনো কথার কারণে কোনো দিলের মধ্যে আঘাত থেকে থাকে, দিন শেষে কিন্তু এই আঘাতটা চলে যাচ্ছে। তো আজকে আমি আপনি বিভিন্ন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে এই যে মনের মধ্যে আঘাত আসা, তারপরে আস্তে আস্তে দূরে চলে যাওয়া, হ্যাঁ একসাথে খাবার না খাওয়া, ঘরকে চেঞ্জ করে নেওয়া, রুমটাকেও চেঞ্জ করে নেওয়া, ইত্যাদি ইত্যাদি সুন্নতের বাহিরে কাজ করার কারণে কিন্তু আমার আপনার মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। যদি আমি আপনি সুন্দরভাবে এই সুন্নতের উপর আমল করতাম তাহলে তো আমার আপনার ঘরে কোনো কলহ থাকতো না, আমার আপনার ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব থাকতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর পরিপূর্ণ আমলদার হওয়ার এবং এর অনুসরণ করার তৌফিক দান করুন।
খাবারের বিষয় যেটা আর কি, যেটা বললো আর কি, সত্যিকার অর্থে এখন বর্তমানে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে খাবারের একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা একটা বিনোদন হয়ে গেছে। আজকে আমাদের বিভিন্ন এলাকারগুলোর মধ্যে, বিভিন্ন এরিয়াগুলোর মধ্যে অনেক রকমের রেস্টুরেন্ট হচ্ছে, আর মানুষ চাচ্ছে বিভিন্ন খাবার, নতুন নতুন খাবারকে আহরণ করে খাবার খেয়ে এগুলোর স্বাদ নেওয়া। হ্যাঁ, তো এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন খাবারের যে বিষয়টা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কম আহার করার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সাহাবায়ে কেরামের জীবন থেকে পাওয়া যায়, এক একজন সাহাবায়ে কেরাম ইনাদের খাবারের যদি আমরা জীবনী দেখি, যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি 7-8 লোকমা খেতেন, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 3-4 লোকমা খাবার খেতেন ইনি যখন খাবার খেতে বসতেন। তো এখন আমাদের অবস্থা কি, খাবারের প্রতিযোগিতা হয় এখন, রমজানের মধ্যে বিশেষ অফার, যদি এতটা খাবার একসাথে খেতে পারেন এত সময়ের মধ্যে এতটা খাবার আপনাদের জন্য ফ্রি দিয়ে দেওয়া হবে। তো এখন মানুষের অবস্থা কি হচ্ছে, এই খাবারগুলো খাওয়ার জন্য তারা প্রতিযোগিতা লেগে গিয়েছে, আর দেখা যাচ্ছে বেশি খাবার আহরণ করার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এখন আমি আপনি সুন্নত থেকে বহির্ভূত হচ্ছি, আর যার কারণে আমাকে আপনাকে অসুস্থ হতে হচ্ছে। এখন আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে খাবার কীভাবে খেতে হবে, এগুলো আমরা জানি না বিদায়, আমরা যেভাবে ইচ্ছা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে আমাদের সংস্কৃতি, আমরা ওভাবেই করতেছি। আজকে অমুসলিমদের যে সংস্কৃতি, কালচার, শিষ্টাচার রয়েছে সেইভাবে আমরা খাবার খাচ্ছি। দেখেন চামচ দিয়ে খাবার খাওয়া, এটার মধ্যে কোন উপকারিতা আছে এটা তো আমি আপনি খুঁজে পাই না, কিন্তু এটাকে আমরা একটা ম্যানার্স বানিয়ে ফেলেছি যে চামচ দিয়ে খাবার খাওয়া। এখানে বলা হচ্ছে কেউ যদি আঙ্গুল দিয়ে খাবার খেয়ে ওই আঙ্গুলকে চেটে নেয়, তাহলে ওই আঙ্গুলের যে ছোটো ছোটো যদি আমরা দেখি একেবারে সূক্ষ্মভাবে কিছু ছিদ্র রয়েছে আঙ্গুলের মধ্যে, এই ছিদ্রগুলোর মধ্যে কিছু প্লাজমা হয়। এই প্লাজমাগুলো যখন মানুষ খাবার খাওয়ার মাঝখানে আঙ্গুলগুলো চুষে খাবে, চেটে খাবে, এই প্লাজমাগুলো যখন মানুষের পেটের মধ্যে চলে যাবে তখন তার হজম শক্তিগুলো বৃদ্ধি হয়ে যাবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাসূলের হায়াতের জিন্দিগিতে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আঙ্গুলকে চুষতেন, চেটে খেতেন যে আঙুলগুলো লাল হয়ে যেত। এটার কারণ কি? আল্লাহ রাসূল কেন এত গুরুত্ব দিতেন আঙ্গুল চাটার জন্য? এইখানেই তো হিকমত। সায়েন্স এখন বলছে এখানে প্লাজমা আছে, যদি আপনি চেটে খান তাহলে আপনার কি হবে, হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি আপনি বসে গেছি কি রেস্টুরেন্টে, আমাকে আপনাকে চামচ দিয়ে দিছে, আজকে বিয়ের দাওয়াতে যাচ্ছি কাঁটা চামচ আর চা চামচ দিয়ে দিছে, এগুলো দিয়ে আমি আপনি খাবার খাচ্ছি, এটা কি মনে করছি শিষ্টাচার? আজকে আমরা বলতেছি ম্যানার্স কোথায়, সভ্য যারা আমরা শিক্ষিত সমাজের লোক বলতেছে এর মধ্যে ম্যানার্স নাই, এর মধ্যে ম্যানার্স নাই, মানে শিষ্টাচার নাই, বিনয় নাই। আরে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জিন্দিগি আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে, বিনয়তা শিখিয়েছে। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান তাদের থেকে শিষ্টাচার আর কে শিখিয়েছে আমাদেরকে? কিন্তু আজকে আমরা বইয়ের মধ্যে শিষ্টাচার না এরকম পাইনি। আফসোসের বিষয় হচ্ছে আমরা শিষ্টাচার শিখছি আরেকজনকে দেখে, যে কিনা ইসলামের মানে কিছু জানেই না, তার মধ্যে জ্ঞানই নেই। আসলে আমাদের মূল বিষয়টা যদি আমরা দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনীকে আমরা হাকিকতে ফলো করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নত, শুধুমাত্র আমার ব্যক্তি স্বার্থে যে সুন্নতটা আমার লাগবে সেটা যাতে আমরা আদায় না করি, প্রত্যহ সুন্নত, প্রত্যেকটা সুন্নতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি। এটা আমাদের জন্য দুনিয়া পরকাল প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।
আসলে শেষ করব মিশকাত শরীফের একটা হাদিসে কারিমা দিয়ে।
জি,
যদি এই হাদিসে কারিমা আমাদের দিলে বসে যেত, হযরত বেলাল ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল রাসূলের মাকবুল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সুন্নতসমূহ থেকে মিটে যাওয়া কোনো সুন্নতকে জীবিত করবে তাকে ওই সুন্নতের উপর সব আমলকারীর সমান সওয়াব প্রতিদান দেওয়া হবে, তবে আমলকারীদের কোনো সওয়াব কমানো হবে না।
সুবহানাল্লাহ। আজকে আমরা যে অসংখ্য আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সুন্নতগুলা জেনে থাকি, আমল করে থাকি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আরজ করবো যারা আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসাবে আমরা মেনে নিয়েছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ হিসাবে আমরা গ্রহণ করতে পারছি না, এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্য। আর এটাই কিন্তু আমার আপনার জন্য আপনার দুনিয়া এবং আখেরাতকে বরবাদ করার জন্য এটাই যথেষ্ট। মিশকাত শরীফের মধ্যে যে একটি হাদিসে মোবারক এসেছে, যারা নিজের নবীর সুন্নতকে তরক করবে মানে রীতি নীতি বাদ দিয়ে চলবে তো তারা পথভ্রষ্ট হয়ে যাবে।
আল্লাহ আল্লাহ।
আজকে আমাদের ধ্বংস, যে ধ্বংসের দিকে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিটা কাজ থেকে বয়কট করতেছে।
আল্লাহ,
আমাদের কোনো কাজে, আমাদের খাবার বলেন, আমাদের বলা বলেন, আমাদের চলা বলেন, আমাদের পারিবারিক কাজ বলেন, আমাদের লেনদেন বলেন, আমাদের মেহমানদারি বলেন, আমাদের সন্তান লালন পালন বলেন, আমাদের যাবতীয় আমরা যত কাজ করি ওই কাজটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আজবাজাল দুনিয়া এবং আখিরাতে আমরা অবশ্যই সাফল্য আমরা অর্জন করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম নিজেই ইরশাদ করেছেন, যারা আল্লাহ এবং তার রসুলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তারাই সফল, তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।